الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি, যে যেখান থেকে আমাদের সাথে শরীক ও সামিল হয়েছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। জিলহজ মাসের দ্বিতীয় দিন শুরু হয়ে গেছে, দ্বিতীয় রাত শুরু হয়ে গেছে, দেখতে দেখতে হজের মৌসুম, হজের যে কার্যক্রম তা ঘনিয়ে আসছে। হারামাইন শরীফাইনে যারা হাজির হয়েছে হচ্ছে তাদেরও খুশির আনন্দ বেড়ে যাচ্ছে, যে ওনারাও অনেকে জীবনের প্রথমবার, অনেকের কয়েকবার হজ করার সৌভাগ্য হচ্ছে। তো আল্লাহ পাক ওখানে যারা হাজির আছে তাদের সৎকায় আমাদেরকেও হজ করার তৌফিক দান করুক। সেই সাথে ঈদুল আজহা অর্থাৎ পবিত্র কুরবানি, এটিও আমাদের সামনে আসতে চলেছে। সামর্থ্যবান মুসলমানগণ আল্লাহর রাস্তায় কুরবানি করবেন, পশু কুরবানি। তো ইনশাআল্লাহুল করিম আজকে আমরা একটি এই রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করার সৌভাগ্য লাভ করব। আসুন এর পূর্বে আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় রবি রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে দর্শকবৃন্দ, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে কুরবানি, উদ্দেশ্যপূর্ণ মহিমান্বিত পালনীয় একটি ইবাদত। অর্থাৎ কুরবানি করা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটি উদ্দেশ্যপূর্ণ ইবাদত হিসেবে আমাদেরকে দেয়া হয়েছে। অর্থাৎ এটার মধ্যে একটা উদ্দেশ্য আছে এবং সেই সাথে বড়ই ফজিলতও আছে। তো কুরবানি সেটা পশু কুরবানিও হতে পারে, কুরবানি সেটা আল্লাহ তাআলার রাস্তায় যে কোনো কিছু কুরবানিও হতে পারে। তো কুরবানি করা, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কুরবানি করা, একটা তো হচ্ছে পশু কুরবানি, যেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বগুলোতে বিস্তারিত আলোচনা করব, যে ইব্রাহিম আলাইহিসসালামের যে পশু কুরবানি, ওনার সিলসিলা থেকে, ওনার ধারাবাহিকতা থেকে আমরা করে আসছি, ওটা নিয়ে তো আমরা আলোচনা করব। কিন্তু কুরবানি করা, যে কোনো কিছু কুরবানি করা, আর এই কুরবানির ক্ষেত্রে যদি আমরা ইতিহাসের প্রথম ঘটনা দেখি, সেটা হচ্ছে হাবিল ও কাবিলের কুরবানি। তো ওনারা কি কুরবানি করেছিলেন, কার কুরবানি কবুল হয়েছিল, সেই সাথে যুগে যুগে বিভিন্ন আম্বিয়ে কেরাম আলাইহিমাসসালাম, ওনাদের উম্মতগণ, সেই সাথে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার পরবর্তী সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইনদের অনেক কুরবানির ঘটনা এসেছে। তো ইনশাআল্লাহুল করিম আমরা আহাদিসে তাইয়িবা কোরআনে পাক থেকে আজকের আলোচনা শোনার চেষ্টা করব। আমাদের সাথে আছেন কাউসার ভাই মাশাআল্লাহ, এবং আমাদের নাতখা ইসলামী ভাইও আছেন আসাদ ভাই। তো আলোচনা হবে না তো হবে, আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করা হবে। আসুন, যেহেতু অনুষ্ঠানটি শুরু হয়েছে, একটি কালাম সামিল করে এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য লাভ করব।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন ہم بھی مدینے جائیں گے، آج نہیں تو کل سہی، ہم بھی مدینے جائیں گے، آج نہیں تو کل سہی، کل صحیح صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد امی جبو مدینہ امیو جبو ایک دین شونر مدینہ پورن حب آمار مونے بشو نا جتھونا پریا نبی کعبے امائی رکھبے مدینہ بلبو گیے آمی منیر دو خوشے تھا پریا نبی کعبے امائی بے مدینہ بول بوگیے آمی منیر دکھ سے تھا منیر دکھ سے تھا کفیل حزیدے جکھن دیکھیا آمی کفیل حزیدے جکھن دیکھیا آمی آمار مونے اچھے جگے جیتے مدینہ آمی جبو ایک دن شونر مدینہ پورن حبی آمار مونے بشونا لندن پیری سے جارا جیتے چھائی پابے نا کھجے تارا کبو شانتی سے تھا پابے نا کھجے تارا کبو شانتی سے تھا کبو شانتی سے تھا پیتے چھ جرا منی چیر پرشانتی پیتے چھ جرا منی چیرو پرشانتی تارا جینو جائی دیکھتے شونر مدینہ آمیو جبو রাখ দে সোনার মদিনা, পূরণ হবে আমার মনে বাসনা। মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা। মদিনার বিরহে যারা কেঁদে কেঁদে সারা, আমার প্রিয় নবী তুমি তাদের সাহারা, তাদের সাহারা। প্রিয় নবী তুমি তাদের দেখে মদিনায়, প্রিয় নবী তুমি তাদের দেখে মদিনায়, বিরহ জ্বালা তাদের মনের দূর করো না। একদিন সোনার মদিনা আমিও যাব, একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা।
মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমার আপনার আশাও পূরণ হবে, আমি আপনিও একদিন হারামাইন শরীফাইন তথা মক্কা মদিনার পানে ছুটে যাব। এর জন্য প্রয়োজন প্রবল আগ্রহ, যার সেখানে যাওয়ার প্রবল আগ্রহ থাকবে তার যাওয়ার ব্যবস্থাও হয়ে যাবে, আর যার সমস্ত ব্যবস্থাও আছে কিন্তু আগ্রহ নেই, ইচ্ছা নেই, মহাব্বত নেই, তাহলে সে কখনোই যেতে পারবে না। এজন্য আমাদের উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আকুতি মিনতি করতে থাকা, আশা আকাঙ্ক্ষা দিলের মধ্যে রাখা, যাতে করে আমাদেরও সেখানে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়, সেখান থেকে বুলাওয়া চলে আসে। তো দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি, আজকের আমাদের বিষয় নেওয়া হয়েছে যে কুরবানি এটি একটি উদ্দেশ্যপূর্ণ, মহিমান্বিত, পালনীয় একটি ইবাদত। তো আসুন কাউসার ভাইয়ের কাছে যাই, ওনার কাছ থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি। জি হুজুর।
বিসমিল্লাহির রহমানির রহিম। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ পবিত্র মাসের মধ্যে মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশন, আলহামদুলিল্লাহ। তো কুরবানি বিষয় আজকে, যে আসলে কুরবানি এই শব্দটা কখন থেকে চলে আসছে এবং এটা আমরা এ বিষয়ে জানি, এবং পবিত্র আপনি একটু আগে দোয়া করলেন যে আলহামদুলিল্লাহ হাজিগণ হজে যাচ্ছে, যারা হজে যায় তারাও হজের প্রতিটা মানে কদমে কদমে আমার মনে হয় তাদের স্মরণ সেখানে চলে আসে যে কেমন কেমন আল্লাহ পাকের বান্দারা কুরবানি এখানে দিয়ে দিয়ে গিয়েছে, এবং তাদের প্রতিটা সেখানে সাই করা, সাফা মারোয়া, হ্যাঁ প্রতিটা বিষয়ে যখন তাদের তারা আমল করতে যায় তখন এক এক আল্লাহ পাকের নেককার, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের কুরবানির কথা স্মরণ চলে আসে। কুরবানি এটা এমন একটা বিষয়, এবং আলহামদুলিল্লাহ কুরআনে পাকের মধ্যেও সূরা কাউসারের মধ্যেও আল্লাহ পাক দুই নম্বর আয়াতের মধ্যে যেমন বলা হচ্ছে কাঞ্চল ইমান্তিক অনুবাদকৃত, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন ও কুরবানি করুন। অপর এক কোরআনে পাকের আয়াতের মধ্যে এটাও বলা হচ্ছে আপনি বলুন নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি সমূহ এবং আমার জীবন ও আমার মরণই সবই আল্লাহর জন্য যিনি প্রতিপালক সমগ্র জগতের। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে এই বার্তাগুলা পৌঁছে দিয়েছেন। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবারে সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ানও যখন এভাবে জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি এটা কি, তখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় বিভিন্নভাবে কুরবানির ডেফিনেশন, কুরবানির অর্থ সাহাবাই কিরামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেরকম একবার প্রশ্ন করাতে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন যে এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ।
সুবহানাল্লাহ,
আল্লাহ পাকের বড় দয়া, কুরবানি এটা আল্লাহ পাক বান্দাদেরকে যুগে যুগে বিভিন্ন মাধ্যমে কুরবানির বিষয়ে শিক্ষা দিয়ে এসেছেন। আল্লাহ পাকের নবীগণ যারা এসেছেন তাদেরকে বিভিন্নভাবে কুরবানি দেওয়া আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য বিভিন্ন মাধ্যমে, কোনো মাধ্যমে পশুর মাধ্যমে, কোনোভাবে নিজের সন্তান কুরবানির মাধ্যমে, কোনো সময় নিজের পরিবারের নিজের ত্যাগ নিজের দুনিয়াবী বিষয়গুলো কুরবানির মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যদি আমরা বলতে যাই কুরবানির বিষয়টা, আপনি একটু আগে মাশাআল্লাহ শুরুতেই বলেছেন যে আমাদের হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু হয়েছিল এই কুরবানির বিষয়টা, যখন সে হাবিল এবং কাবিলের মধ্যখানে আকলিমাকে নিয়ে বিয়ের ব্যাপারে চলে আসলো, তখন কি সিদ্ধান্ত হবে, হ্যাঁ কুরবানির ব্যাপারে চলে আসলো, তোমরা কি করো আল্লাহর রাস্তায় কুরবানি দাও, যার কুরবানি কবুল হবে সেই পাবে আকলিমাকে। একজন তো নিয়ে আসলো কিছু গমের কিছু অংশ বিশেষ, আরেকজন নিয়ে আসলো একটা ছাগল, বলা হলো পাহাড়ের মধ্যে এখানে স্থানে রাখে দাও। তখনকার যুগের মধ্যে সেটা একটা আমরা অনেকেই ঘটনা শুনেছি যে আকাশ থেকে আগুনে সে যার কুরবানি কবুল হো তার সেই কুরবানি পশুটাকে কুরবানির অংশটাকে আগুনে জ্বালিয়ে দিত। তো সুবহানাল্লাহ, সেই হাবিল কাবিলের মধ্যে আল্লাহর রাস্তায় যিনি হকে ছিলেন, আল্লাহ তার রসুলের সন্তুষ্টির পথে যিনি ছিলেন, আর সেই পশু ছাগল হাবিল রেখেছে তার কুরবানি আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। পরবর্তীতে সে কাবিল আল্লাহ পাকের এবং সে আল্লাহ পাকের নবীর সে বার্তা সে শুনে নেয়, বরঞ্চ সে কি বিরোধিতা করেছিল এবং পরবর্তী তাকে হত্যাও করেছিল। বলার উদ্দেশ্য এটাই যে আল্লাহ ও আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টিতে যে কুরবানি তিনি করেছিলেন সে কুরবানি আল্লাহ পাক কবুল করেছিল। কিতাবের মধ্যে রয়েছে কুরবানি এটার পিছনে কার কুরবানি কবুল হবে, কুরবানি বিষয়টার অর্থ কি, কুরবানি বিষয়টার অর্থ এটাই বোঝাচ্ছে যে আল্লাহ ও তার রসুল এর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় ত্যাগ দেওয়া, হ্যাঁ আল্লাহ তাআলার পথে আল্লাহ পাকের হুকুমে লাব্বাইক বলা, এটা হচ্ছে কুরবানি।
বেশ,
কুরবানি আপনি দেখেন সেই কাল থেকে আদম আলাইহিসসালামের যুগে আপনি দেখেন, এরপর অন্যান্য নবী কারামের যুগে দেখেন। যেমন আমি উদাহরণস্বরূপ সেটা বলি, বর্তমান আমরা যারা হাজিগণ হজে যাই তারা যে সাফা মারোয়া পাহাড় হ্যাঁ দৌড়াদৌড়ি করে, এখানে যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার স্ত্রী তার ওয়াইফকে রেখে বাচ্চাকে সহ রেখে সেখান থেকে যে চলে যাওয়া এমন অবস্থায়, তাহলে সেই সময় কি উদ্দেশ্য ছিল? আল্লাহ তার রসুলের সন্তুষ্টিতে নিজের পরিবারের মহব্বতকে ত্যাগ দিয়েছে, কুরবানি দিয়েছে, আর আল্লাহ পাক কেমন কবুল করেছে, কেমন কবুল করেছে, কিয়ামত পর্যন্ত সকল হাজীগণ সে আমল কি করতেই থাকবে। এটাই হচ্ছে কুরবানি, যে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাককে সন্তুষ্টি করার জন্য আল্লাহ পাক যেটা বলেছেন তার উপর আমল করা হচ্ছে মূল কুরবানি।
জি,
আজকে আমরা আলহামদুলিল্লাহ সেই সুবাতে আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কি সুন্নতের উপর আমল করো। তো বান্দা যখন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, মানুষ কি বলবে কে কি বলবে সেটা বাদ দিয়ে, যখন শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে যখন কুরবানি করে আর আল্লাহ পাক সে কুরবানিকে কবুল করেন, বলা হচ্ছে না যখন সে কুরবানি গরুর জবে করার পর রক্ত মাটিতে পতিত হওয়ার আগে তার গুনাহকে আল্লাহ পাক কি করে দেন,
ক্ষমা করে দেন,
ক্ষমা করে দিয়ে থাকেন। তো মূলত আজকে যেটা বিষয় যে আসলে কুরবানি এটা একটা মানে উদ্দেশ্যপূর্ণ একটা ইবাদত। তো আমাদেরও দেখার বিষয় আজকে আমরাও যেখানে রয়েছি আল্লাহ পাকের প্রিয় নবীগণ রাসূলগণ সেই যুগের প্রথম থেকেই তারা আল্লাহর রাস্তায় কুরবানি করে আসছে। আমরা আমাদের স্থানে থেকে পশু তো কুরবানি দিচ্ছে হয়তো প্রতি বছর, কিন্তু এর পাশাপাশি আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের চাহিদাকে কুরবানি দিয়ে, নিজের ইচ্ছাকে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার রাসূলের সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকা এবং এর উপর আমল করার সে বড় কুরবানি আমরা কয়জনে দিচ্ছি, এটা হচ্ছে আজকে আমাদের মানে চিন্তার বিষয় এবং কয়জনে এই বিষয়ের উপর আমরা আমল করছি। আজকের হয়তো বয়ানের আমাদের টপিকের মূল উদ্দেশ্য হয়তো এটাই, যেটা হচ্ছে যে যেমন ধরেন প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইনি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের বিভিন্ন সময় যেমন তাদেরকে শিক্ষা দিতে গিয়ে বলতেন যে তোমরা তোমাদের পরিবারের চাইতে নিজের জীবনের চাইতে বেশি কি মহব্বত আল্লাহ তাআলার রাসূলকে কি করতে হবে। এটা হচ্ছে বড় কুরবানি, যেমন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের তার সন্তানের মধ্যে পাই। যেমন ধরেন যখন আমরা বর্তমানে যে কুরবানি বিশেষত এই মাসের মধ্যে আমরা করে থাকি, ঘটনাটা পুরোটা বলবো না, কিন্তু একটা লাইন, একটা কথা আমি বলবো, যে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে সে বলেছিল যে আল্লাহ তাআলার আদেশ আমার কাছে এসেছে, আল্লাহ তাআলার বার্তা আমার কাছে এসেছে যে তোমাকে জবাই করতে হবে, সে সময় ওই সন্তানের কি উত্তর ছিল? যে আল্লাহ তাআলা যেখানে বলেছে, আল্লাহ পাকের হুকুম যেখানে এসেছে, আব্বা জান আমি সেখানে লাভবাই, আমাকে আপনি ধৈর্যশীল অবস্থায় পাবেন।
জি,
মানে নিজের জীবন, যেখানে নিজের জীবনের কথা এসেছে সেখানে যখন আল্লাহ তাআলার হুকুম এসেছে, তখন এর থেকে ওনারা পিছপা হন নাই, বলেছে আব্বা জান লাভবাই, আপনি যাই বলেছেন, আল্লাহ তাআলার হুকুম যেখানে এসেছে আপনি তার উপর আমল করুন, আর আমি তো আলহামদুলিল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। তাহলে এভাবে যখন আমাদের উপর, আমাদের কাছেও বিভিন্ন ধরনের আল্লাহ পাকের, আমরা জানি আল্লাহ পাক বলেছে এই কাজটা করার জন্য, আমরা জানি আল্লাহ আল্লাহ তার রসুল বলেছে এই কাজ থেকে নিষেধ থাকার জন্য, আমরা শুনেছি আল্লাহ পাক বলেছে এই কাজটা তোমরা করো, কিন্তু এরপরও যেখানে আল্লাহ পাক বলেছেন যে জায়গায় ইসমাইল আলাইহিসসালাম নিজের জীবন জবাই করে দেওয়ার কথা শোনার পরে সামান্য একটু কি মানে বিচল হন নাই, বরঞ্চ তিনি আল্লাহ পাকের কথা যখন এসেছে, আল্লাহ পাকের সন্তুষ্টির কথা, আল্লাহ পাকের হুকুমের কথা যখন এসেছে, ইনি আলহামদুলিল্লাহ খুশি মনে মেনে নিলেন এবং বললেন বাবা আমাকে ধৈর্যশীল অবস্থায় আপনি পাবেন। এভাবে কতজন আমরা মানে দুনিয়াবি, নিজের অন্তর, নিজের পরিবার, নিজের চাহাত এগুলোকে বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করতে গিয়ে লাভবাহিক বলে এবং ধৈর্যশীল অবস্থা আমরা কতজনে থাকি, এটা আমাদের দেখার বিষয় এবং আমাদের বোঝার বিষয় যে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির কথা যেখানে আসে সেখানে যেন আমরা দুনিয়াবি বিষয়ের এবং মানুষ কি বলবে এই ধরনের কথা যেন আমরা তোয়াক্কা না করি, বরঞ্চ আল্লাহ তার রসুলের দেখানো পথে যেন আমরা জীবনকে গড়ে তুলি।
আসলেই কাসর ভাই যেটা তুলে ধরতে চাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম এবং বিধান যেগুলো আছে সেগুলোর উপরই আমল করা বা সেগুলোর উপর অটল থাকা, এটা অনেক বড় একটা
কুরবানি। জি জি,
কেননা আপনি দেখবেন দুনিয়ার মধ্যে অসংখ্য মুসলমান আছে, তুমি দেখবেন আমাদের আশেপাশের অনেক মুসলমান একসাথে আমরা উঠা বসা হাঁটা চলা করছি, কিন্তু তাদের মধ্যে অনেকেই আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে না, তাদের মধ্যে অনেকেই আছে যারা সত্য কথা বলছে না, তাদের মধ্যে অনেককেই পাবেন আপনি যে তারা আপনার মা বাবার নাফরমানি করছে, অপরের হক নষ্ট করছে। তো এগুলো যারা করে না তারা কিন্তু কুরবানি দেয় না।
লেখক ভাই ওটা দেখেন না, যেটা আমি একটু আগে বলেছিলাম যে কাবিল সে আকলিম আর ভালোবাসা এমন সে বিবর হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল যে না তুমি পারবে না, এটা তোমার জন্য বৈধ নয়, কিন্তু এরপরও সে সেই তার ভালোবাসায় তার এমন মত্ত হয়ে গেল সে আল্লাহ পাকের হুকুমের কথা সেখানে তোয়াক্কা করে না। ঠিক সেরকম আজকে আমরা দেখেন সেখানে আমরা আজকে বর্তমানে অনেকে এমন বিষয় আমাদের সামনে চলে আসে যেগুলো আল্লাহ পাক বলেছে তুমি এটা করিও না, এই কাজটা তোমাদের জন্য হারাম করা হয়েছে, এই জিনিসটা করা তোমাদের জন্য হারাম বলা হয়েছে, কিন্তু আমরা ওই জিনিসের প্রতি যেই কাজ আল্লাহ পাক নিষেধ করেছেন তার মতে তার ভালোবাসা এত বিবর হয়ে যায় আল্লাহ পাকের হুকুমের কথা আমাদের সেখানে মনে আসে না। এই কুরবানি হতে সেইটাই শিক্ষা আমাদের, এই যে প্রতি বছর কুরবানি আসে, প্রতি বছর কুরবানির কথা আসে, এই কুরবানি আমাদের এটাই শিক্ষা দিয়ে যায় আপনার মন যাই চায় আপনি তাই করতে পারবেন না, আল্লাহ পাকের হুকুম যেটা রয়েছে সেটা আপনাকেই করতে হবে, এটা হচ্ছে কুরবানির শিক্ষা।
তো আল্লাহ পাক আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুক। তো অনেক দর্শকদের কল আমাদের অনুষ্ঠানে আছে, কিছু কল আমরা আমাদের অনুষ্ঠানে শামিল করব। জি,
আমার নাম মোহাম্মদ উবাই, আমার বাড়ি মুন্সিগঞ্জ, মাধ্যমিক চ্যানেলের জিলহজ মাসের নতুন অনুষ্ঠান হজ ও কুরবানি, মাশাআল্লাহ সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠান থেকে আমরা হজ ও কুরবানি সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, এই অনুষ্ঠানে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহুল করিম, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু আপনি জানতে পারবেন। নেক্সট কল,
আমার নাম শাহের আব্দুল্লাহ মামুন, সাতক্ষীরা।
জি,
আমি একটি হাত শুনতে চাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আচ্ছা ইনশাআল্লাহুল করিম, নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ আরিফ, কৃষক দৃষ্টির প্রিয় আপনাদের মাতামি চ্যানেল দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং প্রতিদিন আমি মাতামি চ্যানেল দেখি আপনাদের একটা নাচ নেওয়ার জন্য আর টেহা নাই পয়সা নাই, এই নাচটি শুনতে চাইছি।
আচ্ছা ইনশাআল্লাহুল করিম, শোনার চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। কুরবানি উদ্দেশ্যপূর্ণ একটি ইবাদত, মহিমান্বিত একটি ইবাদত, যে আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন সূরা হজের মধ্যে আয়াত নাম্বার 34, আরো অনেক আয়াতের মধ্যে পরবর্তী আয়াতগুলোর মধ্যেও রয়েছে। তো আল্লাহ পাক সূরা হজের 34 নম্বর আয়াতে ইরশাদ করেন, এবং প্রত্যেক উম্মতের জন্য আমি একটা কুরবানি নির্ধারিত করেছি প্রত্যেক উম্মতের জন্য। তো এখানে বলা হচ্ছে প্রত্যেক উম্মত বলতে পূর্ববর্তী ইমানদার উম্মতদের থেকে, তাফসীরের মধ্যে এসেছে। বলা হচ্ছে আমি একটি কুরবানি নির্ধারিত করেছি যেন তারা আল্লাহ এর নাম নেয় তার প্রদত্ত বাকশক্তিহীন চতুষ্পদ পশুগুলোর উপর, অর্থাৎ সেগুলোকে জবাই করার সময়। অতএব তোমাদের উপাস্য একমাত্র উপাস্যই, সুতরাং জবে করার সময় শুধু তারই নাম নাও। কার নাম? আল্লাহ আল্লাহ নাম নাও। এই আয়াতে প্রমাণ রয়েছে এর উপর যে আল্লাহ এর নাম স্মরণ করা জবেহের জন্য পূর্ব শর্ত। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের জন্য নির্ধারিত করে দিয়েছেন যেন তারই জন্য তার নৈকট্য লাভের উপায় স্বরূপ কুরবানি করে, আর যেন সমস্ত কুরবানির উপর তারই নাম নেয়া হয়। তাহলে আয়াতে পাক কুরআনে দিয়ে দিয়েছে যে এটা হচ্ছে উদ্দেশ্যপূর্ণ একটি ইবাদত।
সুবহানাল্লাহ।
আরো বলা হচ্ছে সুতরাং তারই সামনে আত্মসমর্পণ করো এবং নিষ্ঠার সাথে তার আনুগত্য করো, যেটা আমার হুজুর এতক্ষণ আলোচনা করেছেন যে তারই সামনে আত্মসমর্পণ করা মানে কি? তার আনুগত্য করা। অর্থাৎ এই যে নামাজের ব্যাপারে আমরা বলছি, এই যে রোজার ব্যাপারে আমরা বলছি, এই যে যে হুকুমগুলো আমাদেরকে দেয়া হয়েছে সেগুলোর ব্যাপারে বলছি, তো এটাও কিন্তু একটা কুরবানি।
কুরবানি
এই যে কোরআনে পাকের আয়াতের মধ্যে চলে এসেছে।
সুবহানাল্লাহ।
এরপর বলা হচ্ছে এবং হে মাহবুব, সুসংবাদ শুনিয়ে দিন সেই বিনীত লোকদেরকে, যারা এমন সব লোক যে যখন আল্লাহ এর নাম স্মরণ করা হয় তখন তাদের হৃদয় ভয়ে কম্পিত হতে থাকে,
আল্লাহ,
এবং যে কোনো বিপদ আপদ এসে পড়ে তার সহ্যকারী ও নামাজ প্রতিষ্ঠাকারী এবং আমার প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করে। তো কারা কারা আল্লাহ পাকের মানে নৈকট্যশীল বান্দা হবে? যারা আল্লাহ পাকের ভয়ে হৃদয়কে কম্পিত রাখবে, যারা আল্লাহ পাকের খফ অন্তরে রেখে আল্লাহ পাকের হুকুমগুলোকে পালন করবে, সেই সাথে আল্লাহ পাকের পথে ব্যয় করবে। তো এগুলো হচ্ছে সবগুলো এক একটা কুরবানি। যেমন দেখুন, সম্পদ তো অনেকের আছে
আল্লাহর
বাইরে, কিন্তু ত্যাগ করা আল্লাহর জন্য, কুরবানি করা সম্পদ থেকে, কোন কুরবানি? আমি মালের কুরবানি বলছি, পশু কুরবানির কথা বলছি। আপনার কাছে 1 কোটি টাকা আছে আর আপনি সেখান থেকে মাত্র 1000 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, আর আরেকজনের কাছে 1000 টাকাই আছে, সে সেখান থেকে 500 টাকা ব্যয় করলো,
আল্লাহ,
সেটার তফাত কিন্তু অন্যরকম।
অন্যরকম
কেননা সে তার মোট সম্পদের অর্ধেক দিয়ে দিল, আর আপনি মোট সম্পদের মাত্র কয় পার্সেন্ট দিলেন,
আল্লাহ।
তো এটাও হচ্ছে দেখার বিষয়। তো এজন্য যে আল্লাহ পাকের দরবারে যত বেশি কুরবানি করবে, ত্যাগ করবে, ত্যাগ স্বীকার করবে, সে তত বেশি আল্লাহ পাকের দরবারে মকবুল হতে থাকবে।
কিতাবের মধ্যে লেখকদের দেখেন না বিষয়টা এমন, আল্লাহ পাক তার নবীগণদেরকে যে কুরবানির বিষয়ে যে বিষয় বলে এসেছে, আপনি যেমন ধরে দেখেন হচ্ছে আইয়ুব আলাইহিসসালাম, এর জীবনে দেখেন আপনি, ইনার জীবনের মধ্যে আল্লাহ পাক কুরবানির বিষয়ে কি পরীক্ষা নেন নাই? ইনার সম্পদের উপর কুরবানির পরীক্ষা নিয়েছেন, ইনার পরিবারের উপর কুরবানির পরীক্ষা নিয়েছেন, ইনার পুরো সম্পদের পাহাড় ছিল, সব সম্পদ কি আল্লাহ পাক ইনি কেমন কুরবানি দিয়েছে, ইনার পরিবারের সদস্য একমাত্র পরিশেষে ইনার স্ত্রী ছিল, পুরো ইনার একটা সমাজের মধ্যে যে একটা ইনার একটা মান সম্মান, একটা একটা ইনার যেটা মানে একটা ফেস ভ্যালু ছিল, প্রত্যেকটা কিছুই কি
জি
মানে আল্লাহ পাক কিভাবে কুরবানি নিয়েছেন দেখেন। আল্লাহ পাক বান্দার যে প্রিয় জিনিস যেগুলো থাকে না, পছন্দের জিনিস, সেগুলোর প্রতি আল্লাহ পাক যখন কোনো বান্দার সেটাকে ত্যাগ দিয়ে দেয়, সেটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে দেয়, আল্লাহ পাক সে বিষয়টাকে পছন্দ বেশি করেন। আপনি দেখেন পরিশেষে যখন আইয়ুব আলাইহিসসালাম সেই বিষয়গুলো যখন তার থেকে একে একে চলে গেল, তিনি আল্লাহ পাকের দরবারে ধৈর্য ধারণ করেছেন, আর আল্লাহ পাক কেমন তাকে প্রতিদান দিয়েছেন পরিশেষে, কি সব আল্লাহ পাক তাকে আরো অনেক গুণ বেশি কিসের সম্পদগুলো দান করেছেন। এভাবে আপনি হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে দেখেন, ইনার জীবনীতে ইনার সন্তানকে নিয়ে যে কুরবানি, শুধু এই টপিকটা না, এটা ছাড়াও ইনার থেকে যেই যেই বিষয়গুলা সবচেয়ে বেশি পছন্দের ছিল আল্লাহ পাকের রাস্তা, তিনি সেই বিষয়গুলো আল্লাহর রাস্তা কুরবানি দিয়েছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
একজন বান্দা তার থেকে সবচেয়ে বেশি পছন্দ থাকে তার পরিবারের সদস্যরা, এটা হতে পারে তার সন্তান, সেটা হতে পারে তার মনে করেন ওয়াইফ, সেটা হতে পারে তার মা বাবা, সেটা হতে পারে তার সম্পদ, হ্যাঁ একটা কিছু হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তার পছন্দের যা কিছুই ছিল আল্লাহ পাকের রাস্তায় সবকিছু তিনি কুরবান করে দিয়েছেন। আর কেমন কুরবান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের কাছে কি সেটা দেখিয়ে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত ইতিহাস করে রেখেছেন। আমরাও যখন মানে কুরবানি দিই তখন আমাদের এই বিষয়টা কি
দেখা দরকার? জি দেখা দরকার। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আসলে কালাম অনুষ্ঠানে আবারও সামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা বিষয়ের দিকে অগ্রসর হব। জি জি।
ভুলবো কারে মনের ব্যথা, ভুলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে থাকতে হ্যায় নবী, প্রিয় নবী গুলাম আমি, আমরা স্বল্প পরিচয়, প্রিয় নবী গুলাম আমি, আমরা স্বল্প পরিচয়, থাকতে হ্যায় নবী, বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হ্যায় নবী, হতে পারে আসবে কাছে আমার, বিপদ আসবে কাছে আমার, তুমি থাকতে হ্যায় নবী, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে তাকতে হ্যায় নবী, পেয়েছি মোর পেয়েছি প্রাণ নবী তোমার তরে, পেয়েছি
দেখছেন অনুষ্ঠান হজ কুরবানি। আমরা আলোচনা করছি কুরবানি একটি উদ্দেশ্যপূর্ণ মহিমান্বিত পালনীয় একটি ইবাদত। আসলে এই কুরবানি একটি পালনীয় ইবাদত, যেমনি ভাবে আমরা বলেছি এতক্ষণ যে কুরবানি করা শুধুমাত্র পশু কুরবানি নয়, বরং কুরবানি করা এটা আল্লাহ পাকের হক, যা আল্লাহ পাক বয়ান করেছেন বিভিন্ন কিতাব ও হাদিসে, তাইবাতে বর্ণনা করা হয়েছে সেগুলোর যথাযথ আদায় করা। আল্লাহ পাকের হক বলতে আমরা বুঝি যে নামাজ পড়া, আল্লাহ পাকের হক বলতে আমরা বুঝি যে আল্লাহর রাস্তায় সৎকা করা, আল্লাহ পাকের হক বলতে আমরা বুঝি যে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচা। কেননা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করে যদি আমরা আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচতে না পারি, তাহলে এটা তো কুরবানি নয়। যে আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিচ্ছেন সেই মওলার যদি আমি নাফরমানি করি, তাহলে কিভাবে আমি ত্যাগ স্বীকার করলাম? তো এজন্য পূর্ববর্তী আসলাফদের জীবনী যদি আমরা দেখি, ওনারা তো দিনের পর দিন কিছু খেতেন না, এরপরও আল্লাহ পাকের যে বিধানাবলী আছে সেগুলো থেকে কখনো পিছু হটতেন না। যদি খাবার না মিলত তো মিলত না, কিন্তু আল্লাহ পাকের এই যে বিধানগুলো আছে সেগুলো এমন, অর্থাৎ এমন অবস্থায় তারা যায়নি যে আমার তো খাবার খাওয়া হয়নি আজকে দুই চার দিন ধরে আমি উপোস আছি, এজন্য আমি ইবাদত ছেড়ে দিলাম, রিয়াজও ছেড়ে দিলাম। যেভাবে আমরা আমাদের মধ্যে দেখতে পাই, আমাদের স্বভাবের মধ্যে দেখতে পাই যে আমরা যদি একটু সামান্য অসুস্থতা বোধ করি, আমরা আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যাই। আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হওয়া মানে হচ্ছে আল্লাহ পাকের বিধানগুলো ছেড়ে দেয়া। তো সামান্য অসুস্থতা, সামান্য জ্বর, সামান্য সর্দি, সামান্য শরীর ব্যথা, কিন্তু দেখুন যে পূর্বের আসলাফগণ তারা দিনের পর দিন রোজা রেখেছেন, রাতের পর রাত ইবাদত করেছেন, তো ওনারা কেমন জীবনযাপন অতিবাহিত করেছে। তো এই জন্য আমাদেরকে কুরবানি করা,
কেমন কুরবানি আল্লাহ পাকের ওয়ালী কারাম দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনার জীবনী আমরা সকলে জানি। ইনি একবার ইনার সাম্রাজ্য বাদশাহী, হ্যাঁ পুরো সাম্রাজ্যের সামনে কি বসা ছিল না, তো একজন এসে বলছে যে ইনি প্রবেশ করতে চাচ্ছি না সাম্রাজ্যের মধ্যে, তখন ইনাকে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছিল। তখন ইনি বললো কেন আপনি প্রবেশ করবেন, আপনি কে? তখন তিনি বললেন আমি এগুলো প্রবেশ করতে চাচ্ছি কারণ আমি একজন মুসাফির কানা এসেছি। তখন ওই যারা গার্ড ছিল তারা বললো না এটা তো মুসাফির কানা, এটা একটি বাসায়ের সাম্রাজ্য। তখন বললো এটা মুসাফির কানা না, এটা তো মুসাফির কানাই। বললো এগুলো এর মালিক কে? বলতে হ্যাঁ মালিক নাম বললো যে এরকম। তো ইনার বাবা কোথায়? হ্যাঁ বললো ইনি তো ইন্তেকাল করেছে। ইনার বাবার বাবা কোথায়? বললো ইনিও ইন্তেকাল করেছে। বলো ইনার বাবার বাবা কোথায়? বললো ইনিও ইন্তেকাল করেছে। তো ইনি বললো যে যারা আগে মালিক ছিল একের পর এক সবাই কি এসে চলে গিয়েছে, এসে চলে গিয়েছে। তাহলে যদি এটা কারো সাম্রাজ্য, কারো নিজের কিছু হতো, তাহলে এটা তো উনি সারা জীবন এখানে টেকে যেত। এখন তো এটা কেউ নেই, তাহলে যখন সবাই চলে গিয়ে তাহলে এটা তো একদম এটা মুসাফির খানাই। তো এই কথাগুলো না ইব্রাহিম রহমতুল্লাহ শুনছিলেন, এই কথাগুলো এনে তিনার অন্তরে রাখলো। তো ইনি ওই ব্যক্তি যিনি এসেছিল ইনি চলে যাচ্ছিল, ওনাকে ধরলো যে হুজুর আপনি কে? বলো আমি খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম। বলো আপনার কথাগুলো আমার অন্তরে না অনেক প্রভাব ফেলেছে। তো ইনাকে বলা হলো যে আপনাকে এগুলোর জন্য সৃষ্টি করা হয়নি, তো আপনি বাদশাহী এগুলো নিয়ে পড়ে থাকবেন। হ্যাঁ তো ইব্রাহিম রহমতুল্লাহ তাহলে কুরবানি বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি যে ইনার থেকে সাম্রাজ্যের পাহাড় ছিল, পুরা একটা বাদশাহী, একজন রাজা বাদশাহের মতো ইনার থেকে ছিল নাকি। কিন্তু যখন ওই ব্যক্তি ওই আল্লাহ পাকের নবী হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন এবং বললেন এই দুনিয়া তো মুসাফির খানা, আপনার যে গড় আপনি সাম্রাজ্য বলছেন এটা তো একটি মুসাফির খানায়, আপনাকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছে আল্লাহ পাকের ইবাদতের জন্য। এই যে দুনিয়ার এই শান শকত নিয়ে মরতে পড়ে থাকবেন, এই জন্য তো আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেনি। এবং তিনি ওই জায়গা থেকে কিরিয়া আলাইহিসসালাম সাথে চলা শুরু করলো, চলতে চলতে বন জঙ্গলে মন জঙ্গলে রাখালকে দেখলো, রাখাল ছেঁটা ফাটা কাপড় নিয়ে পরে কি রাখালের কাজ করছে। সেই বাদশাহী পোশাক ইব্রাহিম বিন আথাম রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন কুরবানি, নিজের শরীর থেকে কুলে সে রাকালকে দিয়ে দিল, আর সে রাকালের ফাটা ছেঁটা কাপড় নিজের শরীরের মধ্যে নিয়ে নিল, সেই চলা শুরু করেছিল। আর আল্লাহ পাকের রাস্তায় কুরবানি দেওয়ার যে নিজের দুনিয়াবি শান শকত দুনিয়াবি এত কিছু ক্ষমতা থাকার পরেও যে আল্লাহ পাক ইনাকে এত নিয়ামত দিয়েছেন, কিন্তু আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য তিনি সেই দুনিয়ার মানসম্মত দুনিয়ার শান শকত চাননি, আল্লাহ তাআলার ইবাদতে তিনি লেগে গিয়েছেন। আর কেমন কুরবানি, কুরবানি দেওয়ার ফজিলত কেমন পেয়েছে, একবার তিনি সেই নদীর পারে বসে তিনি তার ফাটা কাপড়টাকে সুই দিয়ে সেলাই করছিল, আর একজন পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বলছে দেখো কত দুনিয়ায় এত শান শকত ওয়ালা ব্যক্তি এগুলো ছেড়ে দিয়ে এখন সে ফাটা ছেঁটা কাপড় নিয়ে সুই সিলাচ্ছে, তখন সে সুইটা সামান্য নদীতে ফেলে দিল, পুরা নদীর সকল মাছ এসে কি স্বর্ণে শুনিয়া হাজির হয়ে গেল, দেখে অবাক হয়ে গেল। যেই বাক আল্লাহ পাকের দরবারে যেই বাক ব্যক্তি যখন সে যখন আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য কুরবানি দেয় আর আল্লাহ পাক তার শান শকত এমন বাড়িয়ে দেয়, সুই ফেলেছে সাধারণ নিয়ে এসেছে সোনালি সুই,
আল্লাহ
মাছে নিয়ে এসেছে কি নদীর থেকে নিচে। তো কুরবানি হচ্ছে এটাই যে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের রাস্তায় যখন কেউ কুরবানি দেয় দুনিয়ার এই দুনিয়াবি সম্মান দুনিয়াবি শান দুনিয়াবি মত যখন সে কুরবানি দিয়ে দেয় আর আল্লাহ পাক দূর পুরো দুনিয়াকে তার কথা মানিয়ে দেয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর, এখানে কুরবানির মাস আসলে কিছু শ্রেণীর মানুষ বের হয়ে যায় যে পশু কুরবানি কেন করতে হবে,
আল্লাহ
পশু কুরবানি কেন করতে হবে, পশুর স্থলে পশুর জায়গায় অন্য কিছু করলে সমস্যা কি, মানে এক শ্রেণীর মানুষ এরকম খুঁজে।
বিষয়টা হচ্ছে এমন, যখন কোরআনে পাকের মধ্যে যখন শরীয়তের মধ্যে কোনো একটা বিষয় চলে আসে তখন বলা হচ্ছে সেটা একজন মুসলমান মুমিন লাব্বাইক বলে সেটা মেনে নেওয়া। আপনি এই বিষয়টা না, যে কোনো বিষয়কে যখন আপনি নিয়ে আসবেন তখন যদি আপনি পরিশেষে যখন কোনো প্রশ্নের সম্মুখীন হবেন, যেমন আপনি এই বিষয়টা না, যখন ওই যে ঘটনা একটা আছে না যে এক আল্লাহর ওলি তিনি ইন্তেকালের মধ্যে সাতারাতের অবস্থার মধ্যে আল্লাহ পাক যে এক শয়তান সেটার বিরুদ্ধে কত শত দলিল বিরুদ্ধে দিয়ে দিয়েছিল না, যে আল্লাহ পাক তো এক না, আল্লাহ পাক কি আরো অনেক রকমের, শয়তান সেটার বিরুদ্ধে কয়েকশো দলিল দিয়ে দিয়েছিল, কিন্তু সে তখন তার পীর তাকে বলে দিয়েছিল যে না তুমি কোনো দলিল ছাড়াই বলে দাও আল্লাহ পাক এক। তো যেটা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে, তোমরা তোমাদের আমি একটু আগে কোরআনে পাকের সে আয়াত আপনার কাছে তুলে ধরেছিলাম হুজুর, যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাম সে সুন্নতের উপর তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত, সেটা কোনটা, যে সন্তানের কুরবান করতে যাচ্ছিল তখন একটি দুম্বা তিনি আলহামদুলিল্লাহ পশু কুরবানি তিনি করেছিলেন। তো আমরা সে সুবাদেই কি আমরা হাদিস শরীফের মধ্যে বিষয়টা এসেছে এবং কোরআনে পাকের বিভিন্ন জায়গার মধ্যে যে কুরবানি করার ব্যাপারে উঠে এসেছে। আরেকটা বিষয় লেখা তো আমি সেটা বলতে চাইবো, সেটা হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কুরবানির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে এই বিষয়টা এসেছে। আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন আর কিছুটা খুলাসা এরকম যে তোমরা কুরবানি করো খুশি মনে আনন্দ চিত্তে, এটা কিছুটা এরকম খুশি মনে আনন্দ চিত্তে তোমরা তো কি করো কুরবানি করো। এখন আমরা কিছু শ্রেণীর মানুষ বা আমরাও এটাও মনে করি যে না কুরবানি এটা মনে হয় আমাদের উপর আরোপ করে দেওয়া হয়েছে, মানে অনেকে কি এটাকে বোঝা মনে করে প্রতি বছর কুরবানি করতে হবে, টাকা পয়সা না থাকলেও মানে আছে অনেক টাকা কীভাবে এত টাকা খরচ হয়ে যাবে, এত বড় একটা খরচের বোঝা মাথায় চলে আসলো বাধ্য হয়েও করতে হবে, মানে এটা কেমন জানি আমাদের মধ্যে আমি এটা ফিল করেছি যে এটা আমরা একটা বোঝা মনে করে নিচ্ছি। কিন্তু হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে তোমরা এটাকে আনন্দ চিত্তে খুশি মনে উৎফুল্লতার সাথে কুরবানি করো।
জি জি,
এই বিষয়টা আপনিও হয়তো আমার সাথে একমত হবেন, কারণ আমরা অনেকে মানে কুরবানির এত ফজিলত এত মহান একটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, কিন্তু আমরা প্রতি বছর কেমন জানি কুরবানি আসার মাস দুই মাস আগে থেকে নাকি টেনশনের মধ্যে পড়ে যায়,
জি
এত বড় একটা খরচ সামনে চলে আসছে, গরু ছাগলের অনেক দাম বেড়ে গিয়েছে, কোত্থেকে এত টাকা ব্যবস্থা করব, কি হবে না হবে, কিন্তু ঠিকই তার এই লাখ টাকার পশু না বরঞ্চ দশ বিশ লাখ টাকাও কি তার হয়তো এমনি অন্যদিক দিয়ে চলে যাবে, কিন্তু যখন কুরবানি পশু ক্রয় করতে যাবে তার হয়তো যদিও পশুর দাম এগুলোর দাম বৃদ্ধি পাচ্ছে এটা আলাদা বিষয়, কিন্তু যখন পশু কুরবানির বিষয় আসবে সামর্থ্য আমার আছে ঠিকই, কিন্তু আমি ওই কুরবানি পশু কুরবানি করার ক্ষেত্রে গিয়ে আমরা কেমন জানি দিন দিন মানে নিজের উপর এটা বোঝা হিসেবে চাপিয়ে নিচ্ছি, এটা কেমন জানি আমরা মানে খুশির সাথে উৎফুল্লতার সাথে এটা কুরবানি করব, হয়তো যদিও বা এটা বাহ্যিক দিক দিয়ে সবার সাথে আমরা সেটা চাই, কিন্তু অন্তর থেকে যে বিষয়টা যে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য আমি পশু কুরবানি দিচ্ছি।
বেশক
এই বিষয়টা দেখে
আমি আমি একটা বিষয় জানতে যাচ্ছি, সেটা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে
আচ্ছা
যে কুরবানি এটা তো হচ্ছে শুকরে নিয়ামত,
আল্লাহর
নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে আমরা এই কুরবানিটা করছি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো এখন অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই নিয়ামতের শুকরিয়া আদায় তো নামাজ পড়েও করা যায়,
আচ্ছা
নিয়ামতের শুকরিয়া আদায় তো ভাই আপনার কি বলে রোজা রেখেও করা যায়,
জি
নিয়ামতের শুকরিয়া আদায় তো আপনারা সৎকা করেও করতে পারতেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আরো অনেকভাবে আপনারা করতে পারেন, কিন্তু পশু কুরবানি কেন? তো আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
আচ্ছা
যে এরকম অনেক পশু আছে যারা মানুষের চাইতেও বেশি জিকিরুল্লাহ করে,
আল্লাহ সুবহানাল্লাহ,
পশুদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করা হয়,
সুবহানাল্লাহ।
আচ্ছা এটা কিভাবে? কোরআনে পাকেও এসেছে, কোরআনে পাকের সূরা বনী ইসরাইলের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন,
মাশাআল্লাহ,
তারই পবিত্রতা ঘোষণা করে সপ্তম আসমান, সপ্ত আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মধ্যে রয়েছে, এবং কোনো বস্তু নেই যা তার প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করে না। হ্যাঁ তোমরা সেগুলোর তসবি অনুধাবন করতে পারো না, নিশ্চয়ই তিনি সহনশীল ক্ষমা পরায়ণ। এই তাফসীরের মধ্যে অনেক কিছু এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেক জীবিত বস্তু আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, আর প্রত্যেক বস্তুর জীবনও সেটার অবস্থা অনুসারে। তাফসীরগণ যারা আছেন ওনারা বলেছেন যে দরজা খোলার শব্দ এবং ছাদের চরচর শব্দ করাও তাসবিহ,
আল্লাহ সুবহানাল্লাহ,
এটা আমরা বুঝতেছি না, এটাও তাসবিহ শামিল। আর সেগুলোর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ আল্লাহ এর এরই প্রশংসা সহকারে পবিত্রতা ঘোষণা করছি। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ফোয়ারা প্রবাহিত হতে আমরা দেখেছি, এবং আমরা এটাও দেখেছি যে আহার করার সময় খাদ্যবস্তু তাসবিহ পাঠ করতে। তো হাদিস শরীফ আরো বর্ণিত আছে, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমি ওই পাথরকে চিনি। কোন পাথরকে? যা আমার নবুয়াত প্রকাশের সময় আমাকে সালাম করত।
আল্লাহ সুবহানাল্লাহ।
হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঠের একটা ঠুনির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, যখন মিম্বর তৈরি করা হলো এবং হুজুর মিম্বর শরীফের উপর তাশরিফ রাখলেন তখন সেই ঠুনিটি ক্রন্দন করলো, অর্থাৎ কাঁদতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার উপর করুণার হাত বুলিয়ে দিলেন এবং স্নেহ করলেন এবং সান্ত্বনা দিলেন। তো এই কথাগুলো থেকে এটা বোঝা যায় যে যেগুলো জড় বস্তু আছে,
জি,
এবং জড় বস্তু ছাড়াও যেগুলোর জীবন আছে, যেমন চতুষ্পদ প্রাণী,
জি জি,
তো বলা হচ্ছে যে ওরা যে তাসবিহ করে, তাসবিহ পাঠ করে, এগুলো এই হাদিসে পাক থেকে প্রমাণিত হয়। তো যাদের মনের মধ্যে প্রশ্ন যে আপনারা নামাজ পড়েও তো শুকরিয়া আদায় করতে পারেন, হ্যাঁ আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলছেন, সেটার শুকরিয়া আদায় করছেন যে সন্তানের স্থলে পশু চলে এসেছে, এটা অনেক বড় শুকরিয়ার বিষয়,
আলহামদুলিল্লাহ।
কেননা যদি আপনি দেখেন যে সেই দিন যদি সন্তান কুরবান হয়ে যেত তাহলে আজকে পুরো বিশ্বের চিত্র অন্যরকম হয়ে যেত,
আল্লাহু আকবার,
আজকে হয়তো বা সন্তান খুঁজে পাওয়া যেত না, ছেলে বলতে কিছু থাকতো না। তো এটাও একটা শুকরিয়ার বিষয় যে আল্লাহ পাক পশুতে পরিণত করে দিয়েছেন। তো যাদের মনে এটা প্রশ্ন যে আপনারা সেটার শুকরিয়া আদায় করছেন, তো শুকরিয়া আদায়টা পশু দিয়ে কেন করছেন, আপনারা নামাজ পড়ে করেন, তো তাদের জন্য এই সবকিছু।
আপনি এখানে একটা কথা এটাও তো বলেছেন যে পশু তারাও আল্লাহ পাকের এমন জিকির করে, এমন তারা
বান্দার চাইতেও বেশি করে,
তাহলে তাদের এটা বড় সৌভাগ্য যে তারা কি আল্লাহর কাছে কুরবানি
হচ্ছে।
আমরা সাধারণত চাই আমরা যেন শহীদের মর্যাদা পাই,
অবশ্যই
আমরা নিজেরা তো দোয়া করি আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দাও, আল্লাহর কাছে যেন আমরা শহীদ হতে পারি। আমরা
যেরকম যেমন বলা হচ্ছে না যে আপনি যে জানোয়ার দিয়ে, যে পশু দিয়ে কুরবানি করবেন, সেটা খেয়াল কিয়ামতের দিন আপনার জন্য বাহন হবে,
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
তাহলে এখানে দেখেন প্রত্যেকটা পদে পদে নেকি আছে, প্রত্যেকটা মানে এখানে কুরবানির পেছনে অনেক বড় বড় হিকমত এবং উদ্দেশ্য আছে। আপনার জানোয়ারকে, আপনার পশুকে যদি আপনি সঠিকভাবে সেটাকে দেখাশোনা করেন, সেটার সেবা যা করার করলেন এবং কুরবানি করলেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে ওই কুরবানিকৃত পশু আপনার জন্য কালকে আমাদের দিন সুপারিশ,
সুবহানাল্লাহ,
আপনার জন্য জান্নাতের বাহন হবে,
সুবহানাল্লাহ।
তো এজন্য প্রিয় ইসলামী ভাইরা কুরবানি এটা যথাযথ আদায় করা উচিত, যথাযথ আদায় করা উচিত। এবং এখন তো যদি আমরা দেখি যে ট্রেন্ড হয়ে গেছে কুরবানিটা, কেমন যেন একটা ট্রেন্ড হয়ে গেছে, আপনি ফেসবুকে ঢুকলে দেখেন বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখেন যে কার চেয়ে কত বড় গরু কে নিতে পারে সেটার একটা হিরিক পড়ে যাচ্ছে, এবং কে কত সুন্দর গরু নিয়ে সেটাকে শো অফ করতে পারে সেটারও একটা হিরিক পড়ে যাচ্ছে।
এটার ব্যাপারে একটা কোরআনের আয়াত, যেমন সূরাতুল হজ জি 37 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কাঞ্জুলি মানতে কোনো বাদকৃত, আল্লাহর নিকট কখনো না সেগুলোর মাংস পচে না সেগুলোর রক্ত, হ্যাঁ তোমাদের খোদা বিরোধা তার নিকট পর্যন্ত পৌঁছে থাকে। সরাসরি বিষয়ে কি ওই গরুর বেশি মাংসওয়ালা বেশি এই বিষয়গুলো নয়, বরঞ্চ তোমরা কে কতটুকু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের ভয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ে তুমি কুরবানি করছো এটাই আল্লাহ পাকের দরবারে পৌঁছে।
কোরআন
পাকের আয়াতের মধ্যে বলা হচ্ছে
আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে।
কিন্তু আমরা আজকে তো এমন যে যেমন কানি মনে হচ্ছে না যে যত মানে বেশি সমাজের মধ্যে যারটা বেশি ফোকাস হবে তার কিন্তু সে তারপরও পরিস্থিতি নাই, সে জানে আল্লাহ তার রসুলের হুকুম রয়েছে এটা, এরপরও সে খরচ দেয় না কনা হরো সন্তুষ্টি করে আল্লাহ পাকের মানে খুশি উৎফুল্লতার সাথে। সে যখন একটা ছাগল কিনলেও সেটা যদিও বা একটু মানে কম দামি তার কিনেছে সে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের দরবারে হয়তো সেটাই কবুল হয়ে গিয়েছে।
বেশক বেশক কুরবানি কার উপর ওয়াজিব
আল্লাহ,
যেহেতু এটা একটা পয়েন্ট উনি তুলেছেন আমি আরজ করছি, আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটা ভাইরাল হয়েছে, কুরবানি কার উপর ওয়াজিব বলা হচ্ছে যাদের মাঝে দুটি শর্ত পাওয়া যাবে এমন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর কুরবানি ওয়াজিব হবে। দেখেন শুধু পুরুষের উপর বা নারীর উপর এককভাবে নয়, নর এবং নারীর উপর যদি এই দুইটা শর্তই পাওয়া যায় তাহলে আলাদা আলাদা ভাবে কিন্তু কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নাম্বার এক, যদি সে মুসাফির না হয়, নাম্বার এক যদি সে মুসাফির না হয় অর্থাৎ জ্ঞানী বালেক স্বাধীন এবং স্থায়ী বাসিন্দা হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। আচ্ছা শুধু একটা শর্ত পাইলে তো হবে না, দ্বিতীয় শর্ত তার মধ্যে থাকতে হবে, সেটা কি? বলা হচ্ছে কুরবানির ঈদের দিনে অর্থাৎ 10ই জিলহজ ফজরের সময় থেকে শুরু করে 12ই জিলহজ 10, 11, 12 এই তিন দিন 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত ঋণের সমপরিমাণ অর্থ বাদ দিয়ে, ধরেন কারো উপর ঋণ আছে ওই ঋণটা বাদ দিয়ে, কারো 1 লাখ টাকার ঋণ থাকতে পারে, 2 লাখ টাকার ঋণ থাকতে পারে, 5 লাখ টাকার ঋণ থাকতে পারে, ঋণের পরিমাণ বাদ দিয়ে যদি তিনি কোনো একটির মালিক হন অথবা ওই দিনগুলোই এই বস্তুগুলোর যদি মালিক হন, কোন বস্তুগুলো? 7.5 তোলা স্বর্ণ যদি তার কাছে এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন মজুদ থাকে, এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন সে মালিক হয়ে থাকে, 52.5 তোলা রূপা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা কিংবা প্রাইস বন্ড। ভালো করে শুনবেন, এগুলো কিন্তু অনেক কঠিন মাসালা, এগুলো অনেকের কাছে থাকে কিন্তু আমরা মনে করি যে একজন দিলেই তো হয়ে যাচ্ছে, অথবা ওই পরিমাণ অর্থের পণ্যদ্রব্য অথবা ওই পরিমাণ টাকা যা মৌলিক প্রয়োজনীয় চাহিদার চেয়েও অধিক। তাহলে বুঝতে পারছেন যে আপনার কাছে যদি 10ই জিলহজ অর্থাৎ কুরবানির দিন ফজরের পর থেকে 12 তারিখের সূর্য ডুবার আগ পর্যন্ত যদি আপনি এই 5টা এখানে ধরন বলা হয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটার মালিক আপনি হন, যেমন আপনার কাছে যদি এই তিন দিনের মধ্যে 7.5 তোলা স্বর্ণ চলে আসে, 52.5 তোলা রূপা যদি আপনার কাছে থাকে, বা 52.5 তোলা রূপার যে টাকা পরিমাণ হয় কিনতে গেলে যদি আপনি যত টাকা দিয়ে কিনতে হবে ওই টাকা যদি আপনার কাছে থাকে বা প্রাইস পয়েন্ট থাকে, এরপর বলা হচ্ছে যদি ওই পরিমাণ পণ্যদ্রব্য ওই টাকার পরিমাণ পণ্যদ্রব্য যদি আপনার কাছে থাকে অথবা ওই পরিমাণ টাকা যা মৌলিক প্রয়োজনীয় চাহিদার চেয়ে অধিক তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, অথবা উল্লেখিত বস্তুগুলোর মাঝে যদি বর্ণনাকৃত পরিমাণ না থাকে অথচ একের অধিক বস্তু উপস্থিত রয়েছে তখন সবগুলো একত্রে মিলিয়ে পরিমাণ নির্ধারিত করতে হবে। সবগুলো বস্তু একত্রিত করার পর যদি এর দাম 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানির মাসালা এটা খুবই জটিল একটি মাসালা, তো আপনারা কুরবানি আমরা অনেকে অনেক টাকা খরচ করছি, আমি দেখেছি অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানির পশু কিনে, তো এর মধ্যেও অনেক ঘাটতি থেকে যায়। যার নাম দেয়া দরকার তার নাম দেয় না, যার উপর ওয়াজিব হয়েছে তার নামটা দেয়া হয় না। আচ্ছা অনেক সময় দেখা যায় যে আমরা পুরো পরিবার থেকে একটি ছাগল কুরবানি করলাম, কিন্তু সেই পরিবারে তিন চারজনের উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে। তো ছাগলে তো নাম দেয়া যাবে একটা, গরুতে নাম দেয়া যাবে সাতটা। তো এখন আমরা অনেক সময় আবার দেখা যায় আমরা দুই চারজন ভাগে কুরবানি করি,
তখন দেখা যায় যে সেই মানে সংখ্যা আরো কি শর্ট হয়ে যায়,
শর্ট হয়ে যায়। হ্যাঁ, তো এখন দেখা যাচ্ছে ধরেন আপনি দুই পরিবার মিলে, হ্যাঁ, বা তিন পরিবার মিলে একটা গরু কিনলেন, তো তিন পরিবার মিলেই তো ধরেন সাতজনের উপরে মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়ে বসে আছে, এন্ড আপনি সাতটা নাম দিলেন। তো এই জিনিসগুলো দেখা দরকার। আচ্ছা, আমাদের এখানে একটা সমাজে ট্রেন্ড আছে যে মানে আমি দেখলাম আর কি, যেটা যে নাম দেওয়ার ক্ষেত্রে ওরা আল্লাহ রসুলের নাম দেয়, মাশাআল্লাহ এটা খুব ভালো বিষয়, আল্লাহ রসুলের নাম দেয়, এরপর নিজের মৃত মা বাবার নাম দেয়। আচ্ছা, এগুলো কখন দিবেন? যখন আপনার এখানে ওয়াজিব যাদের উপর হয়েছে তাদের নাম দেওয়ার পরে যদি আপনার নাম খালি থাকে, আপনি এখন আপনি ওনাদের নাম দিচ্ছেন, ওনাদের নাম না দিলেও গুনাহ হবে না, কিন্তু যাদের উপর ওয়াজিব তাদের নাম না দিলেও তো আপনি গুনাহগার হয়ে যাচ্ছেন। তো এই বিষয়গুলো আসলে দেখা দরকার। আমরা
ইলমে দিনের অনেক অভাব,
আসলেই কাউসার ভাই যেটা বলেছেন যে ইলমে দিনেরই অভাব, ইলমে দিন আমাদেরকে অর্জন করতে হবে। আমি লক্ষ টাকা খরচ করে কুরবানি করছি, তো একজন আলেমের কাছে যায় না ভাই, আমাদের মসজিদেই তো স্থানীয় আলেম থাকে, ওনাদের থেকে জিজ্ঞেস করি ভাই আমি কুরবানি করতে চাচ্ছি, আমার পরিবারের এই এই কন্ডিশন এখন, তাহলে বলেন কার উপর কতজনের উপর কুরবানি করতে হবে।
আরেকটা জিনিস সেটাও আমাদের ভুল হয়, সেটা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আপনার তাদের একটা সুযোগ থাকে যে মনে করেন ওই পরিবারের সদস্যদের কুরবানি আপনার ওয়াজিব হয়েছে সাতজনের উপর, নয় দশ জন হয়েছে মনে করেন, এবং তারা সবাই মিলে গরু নিচ্ছে যে এমন গরুটা নিতে হবে যেন দেখতে অনেক মোটা তাজা, অনেক বড়। দেখা যাচ্ছে গরুটা কিনতে তারা খরচ করেছে পাঁচ লক্ষ টাকা, কিন্তু এই পাঁচ লক্ষ টাকা দিয়ে সে গরুটা কিনলো, সেটা হচ্ছে এটার জন্য বাক্য এটা সাতটা, কিন্তু যারা তারা চাইলে পারতো যে ওই পাঁচ লক্ষ টাকা দিয়ে বাক করে দুইটা যদি গরু কিনত, তাহলে ওই যে কুরবানির ওয়াজিব বিষয়টা কি হয়ে যেত, আদায় হয়ে যেত। কিন্তু অনেক জায়গায় যে মানুষ কি বলবো, আমি যদি দুই লক্ষ বা কম টাকা দিয়ে কিনে তাহলে গরুটা চোখে লাগবে না, মানুষ বলবে জানা কি গরু কিনছে এগুলো। এই বিষয়টার ক্ষেত্রে পিছনে পড়েও, এই শয়তানের এদুকাটার পরেও আমরা অনেকে কি মানে এই যে ওয়াজিব আদায়টা আমাদের অনেকের
হচ্ছে না, এই জন্য ইলমে দিন অর্জন করতে হবে। মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের একটি প্রকাশিত রিসালা আছে যার নাম হচ্ছে বিচিত্র ঘোড়ার আরোহী, বিচিত্র ঘোড়ার আরোহী। এখানে কুরবানির সমস্ত মাসলা মাসাইল লেখা আছে। আমি বলবো এটা আপনারা হার্ড কপি হোক বা সফট কপি হোক, আপনারা এটা সংগ্রহ করে নেবেন, ইনশাল্লাহ এটা পড়ে আপনাদের অনেক কিছু জানা হবে যে কার উপর কুরবানি ওয়াজিব, কুরবানি কীভাবে করলে আপনার ওয়াজিব আদায় হবে, এখানে বিস্তারিত আলোচনা লেখা আছে। তো আপনারা দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি, আমাদের আলোচনাও চলছে কুরবানি নিয়ে, যেহেতু প্রোগ্রাম চলছে, সোশ্যাল মিডিয়াতে অনেকে আছে, ওনাদের সাথে আমরা কানেক্ট হওয়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদের সাথে আছেন, সৈয়দ রাহাত রাজা ভাই আছেন মাশাআল্লাহ, মোহাম্মদ বোরহানউদ্দিন ভাই আছেন আমাদের সাথে মাশাআল্লাহ, এনামুল হক ভাই আছেন মাশাআল্লাহ আমাদের সাথে, অনেকেই আছেন, অনেকে চ্যানেল দেখছেন, মোহাম্মদ নাসিরউদ্দিন ভাই আছেন, তাছাড়া ফারুক আত্তারি ভাইও আছেন আমাদের সাথে। দর্শক দেখছেন অনুষ্ঠান হজ ও কুরবানি, অনুষ্ঠান সময় প্রায় শেষ। আমি কাউসার ভাইকে বলবো যে শেষ মাদানী ফুল আপনি কী দিবেন, সামনেও কুরবানি আসছে, সবাই কুরবানি দিবে, তো এই ইবাদতটাকে কীভাবে পালন করবে এবং মুসলমানের অন্তরে কী হওয়া উচিত, কেমন ক্যাফিয়াত হওয়া উচিত এই কুরবানি করার ক্ষেত্রে?
এ বিষয়ে আমি একটা বিষয় তুলে ধরবো, সেটা হচ্ছে যে দেখেন এমন একটা আল্লাহ পাক যাকে নিয়ামত দিয়েছে তাকে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত।
জি,
আল্লাহ পাক আমাকে যা সম্পদ দিয়েছে এটা আমার না, এটা আল্লাহ পাকই, আল্লাহ পাক আমাকে দিয়েছে যে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য, দিল কুলে মন কুলে খরচ করে। বিশ্বাস করেন এমন অনেক হাজারো হাজারো মানুষ আছে যারা বছরে একটিবার এই গরুর মাংস বা এই পশুর মাংস একটু পেট ভরে খেতে পারে।
জি,
তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীও সেই চেষ্টা লিপ্ত রয়েছে। এমন এমন জায়গার মধ্যে এমন এমন মানুষ আছে যারা আসলে সেই গরুর মাংস বা বিভিন্ন মাংস তাদের কাছে সে পৌঁছাচ্ছে না, তারা পৌঁছার মতো সেই পরিস্থিতিটা সেখানে নেই। আলহামদুলিল্লাহ মাদ্রাসার দর্শক তারা শুনেও এটা খুশি হবেন যে দাওয়াত ইসলামী সারা বিশ্বের মধ্যে এমন এমন যেই জায়গাগুলো রয়েছে যেখানে মানুষ পশু কুরবানি দেওয়ার মতো সে সামর্থ্যবান লোক নেই, কিন্তু মুসলমান রয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ যারা যে স্থানের মধ্যে যে সকল সামর্থ্যবানরা যারা চায় যে একের অধিক পশু কোরবানি করতে পারে, তারা নিজের পরিবারের জন্য খাওয়ার জন্য তো আছে, আরও পশু সে কোরবানি করতে পারবেন, তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে একটি ডিপার্টমেন্ট FGRF সে কাজটা করে যাচ্ছে। আপনার সে সামর্থ্য রয়েছে আপনার পরিবারের জন্য, যা তো আছেই, আরও সামর্থ্য রয়েছে, আল্লাহ পাক আপনি আরেকটি পশু কোরবানি করেন, আলহামদুলিল্লাহ আপনি সেটা আরেকটি পশু দাওয়াত ইসলামকে দান করতে পারেন। আপনার দাওয়াত ইসলাম কি করবে? একেবারে যারা আসলেই যোগ্য, যারা আসলেই আমি যেটা বললাম বছর একটিবারও তাদের সেই মাংস খাওয়ার সুযোগ হচ্ছে না, তাদের কাছে সেই মাংস পৌঁছে
যাবে
তাদের পক্ষ থেকে যে দোয়াটা,
এটাও অনেক বড় একটি ইবাদত। আসলে অনেক বড় ইবাদত, কেননা মুসলমানের দিল খুশি করা বলা হচ্ছে ফরজ ইবাদতের পর যদি সবচেয়ে বড় ইবাদত যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে মুসলমানের দিল খুশি করা।
দিল খুশি করা
তো আল্লাহ পাক যাকে মাল ধন দৌলত দিয়েছে,
জি জি,
কাউসার ভাই যেটা বলছেন যে দাওয়াত ইসলামের মাধ্যমে আপনারা চাইলে নিজেদের মাল ধন দৌলত এগুলোকে দাওয়াত ইসলামীতে দিয়ে দাওয়াত ইসলামের মাধ্যমে আপনারা এমন মানুষের কাছে কুরবানির মাংস পৌঁছাতে পারবেন যারা আসলেই জরুরাতমান, যাদের আসলেই প্রয়োজন। তো দাওয়াত ইসলামী এভাবে পুরো বছর কুরবানির ধারাবাহিকতা বজায় রাখে, কুরবানির পরের দিন কুরবানি করে থাকে, মাংস বা গোশত যেটাই বলেন সেটা বণ্টন করে থাকে যারা হকদার এগুলোর। তো আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কুরবানি করা, এটা আল্লাহ পাকের জন্য করার তৌফিক দান করুন, কেননা আল্লাহ পাক যদি রাজি হয়ে যায় আপনার আর কি লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন, এটা তো আল্লাহ পাকের রসুলের অনেক বড় এহসান যে আমরা অন্তত কুরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটা তো জানি না, কিন্তু কুরবানির মাংসটা আমরা ভক্ষণ করতে পারছি, খেতে পারছি। কেননা পূর্বের কুরবানির অবস্থা এমন ছিল তারা মাংস খেতে পারতো না, আচ্ছা একে তো খেতে পারতো না, আর একটু হতো যে কুরবানি হয়েছে কি হয় নাই সেটা তৎক্ষণাৎ রেজাল্ট, ইমিডিয়েট রেজাল্ট চলে
আসতো।
যদি কুরবানি কবুল না হতো তাহলে মনের মধ্যে একটা ব্যথা থেকে যেত। এখন তো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বড় দয়া, ওনার সাদাকায় আমাদের উপর এটা এহসান করা হয়েছে যে আমরা হয়েছে কি হয় নাই এটা তো জানি না, আশা রাখি যে হয়েছে, এবং সাথে সাথে আমরা সেই পশুর মাংস আমরা খেতে পারছি। তো আমরা আল্লাহ পাকের দয়ার উপর ভরসা রাখি, আল্লাহ পাকের দেয়া বিধান মোতাবেক কুরবানি করি। শুধু পশু কুরবানি কেন, আমাদের অন্তর থেকে যত ধরনের খারাপি আছে সেগুলোকেও কুরবান
করে
সেগুলোকেও আমরা দূর করে দেই ইনশাআল্লাহ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের পরিবেশ সবগুলো মদিনা মদিনা হয়ে যাবে। শুনে এখানে শেষ করছি। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم.